জ্ঞানী আলো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في يوم مدتنا تشوف بند الحمد لله عز وجل وكسيت خيتي مدتنا البنغلاء إرونشتان عشون كي تشيكي إرمودك تو في يوم مدتنا تشوف بند شروطي كاملا الله الحبيب صلى الله تعالى عليه وآله وسلم إرؤفور درد پاك پاك ورس زيلت شبون كوري تاكي عشون اكتي حديث پاك شبون كوري الله الحبيب صلى الله تعالى عليه وآله وسلم رؤفور درد پاك پاك ورس অসংখ্য অগণিত ফজিলত বর্ণনা এসেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফ মারাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাক'আদাহু মিনাল জান্নাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তার ঠিকানা দেখে নিবে না। আল্লাহু আকবার। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, কতই উত্তম এবং কতই বড় সুসংবাদ আমাদের জন্য, যে ব্যক্তি দৈনিক 1000 বার করে দরুদ শরীফ পাঠ করবে সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে তাকে আল্লাহ তাআলা কি নিয়ামত দান করবেন, কেমন নিয়ামত দান করবেন এবং জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন সেটা সে দুনিয়াতে দেখে দুনিয়া থেকে সে বিদায় নিবে। তো আমরা কি চাই না দুনিয়াতে থাকাকালীন জান্নাতের মধ্যে আমাদের স্থান করে আমরা দেখে নিই? অবশ্যই চাই। তো প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আমাদের আমরা যদি দৈনিক 1000 বার করে দুনিয়াতে পাঠ পাঠ করি তাহলে অবশ্যই যে ফজিলত আমরা শ্রবণ করেছি আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সদকায় আমরা এই ফজিলত এই প্রতিদান আমরা অর্জন করতে পারবো। তো আসুন আমরা একবার এখন বরকতের উদ্দেশ্যে দরুদ পাঠ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে শ্রবণ করব নামাজের বিষয়ে, তবে তার পূর্বে নিয়ত করেনি, কেননা নিয়ত এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে পাকে এসেছে, এই আমার আমল বিন নিয়ত, আমাদের সব কিছু যত কিছু আমরা আমল করি এগুলো স্বভাব এগুলো প্রতিদান আমাদের নিয়তের উপর নির্ভরশীল। তো যেহেতু আমাদের নিয়তের উপরে আমাদের আমাদের আমলের স্বভাব এগুলো নির্ভরশীল, সেই জন্য আমরা ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্রচিত্তে আমরা শ্রবণ করব, যা কিছু এখানে বলা হবে তা স্মরণ রেখে তার উপর আমল করার চেষ্টা করব এবং সাথে সাথে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। তো প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আজকে নামাজের যে মাসালা মাসাইল নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের ঘরে হোক, আমরা মসজিদে গেলে তখন হোক, তো আমরা অনেক সময় নামাজের সামনে দিয়ে যেতে হয়, অর্থাৎ কেউ নামাজ পড়ছে তার সামনে দিয়ে হয়তো কোনো প্রয়োজনে যেতে হয়। এই বিষয়ে তো তখন কি যেতে হয় বলে কি আমি সামনে নামাজের সামনে দিয়ে চলে যাব নাকি নামাজের পিছন দিয়ে যাব? আর যদি কোনো রাস্তা নাই নামাজের সামনে দিয়ে যেতে হবে তো তখন কিভাবে যাব? এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে এ বিষয়ে একটা হাদিসে পাক শ্রবণ করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে, এটা ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহর হাদিসে পাক, বলেন যে কেউ যদি এটা জানতো যে যে নামাজি কোনো ভাইয়ের সামনে দিয়ে পথ অতিক্রম করার মধ্যে কি রকম গুনাহ রয়েছে। দেখুন, কোনো ব্যক্তি নামাজ পড়ছে, তার সামনে দিয়ে অতিক্রম করা, অতিক্রম করা বলতে সে যেখানে নামাজ পড়ছে সেই নামাজের সামনে দিয়ে আপনার চলে যাওয়া, এটা অতিক্রম করা। তো এটার মধ্যে, এই কাজের মধ্যে কেমন গুনাহ রয়েছে এটা যদি কেউ জানত, তাহলে আল্লাহর রাসূল বলেন সে এক কদম চলা থেকে 100 বছর সেখানে দাঁড়িয়ে থাকাটা উত্তম মনে করত। চিন্তা করে দেখুন এটা শাস্তি কেমন হতে পারে আর এই গুনাহটা কত বড় গুনাহ হতে পারে। আল্লাহর রাসূল ইরশাদ করলেন যে এই গুনাহ সম্পর্কে যদি জানত তাহলে সে কখন কি করত না, সেদিকে তো যেতেই না, এক কদমও যেত না, বরং সে এটা উত্তম মনে করত প্রয়োজনে 100 বছর সে সেখানে দাঁড়িয়ে থাকে। চিন্তা করে দেখুন এটা কেমন গুনাহ হতে পারে, কেমন গুনাহ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এরকম সতর্কবাণী দেন। এরপর আরেকটি বাণী হযরতে সাইয়্যিদুনা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন হযরতে সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নামাজের সামনে চলাচলকারী যদি এটা জানত যে এর মধ্যে কি পরিমাণ গুনাহ রয়েছে, তবে সে জমিনে ধসে যাওয়াকে অতিক্রম করা থেকে উত্তম মনে করত। জমিনে ধসে যাওয়াকে উত্তম মনে করত, তারপর কি করত না, সে নামাজের সামনে দিয়ে চলাচল করত না। এটা ফতোয়ার মধ্যেও আনা হয়েছে। তো নামাজের সামনে দিয়ে অতিক্রমকারী সে অবশ্যই গুনাহগার হবে, আর যদি কেউ নামাজের সামনে দিয়ে অতিক্রম করে তো যে নামাজ পড়ছে তার কোনো কিন্তু গুনাহ হবে না। কার গুনাহ হবে? যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করেছে তার গুনাহ হবে। তো সুতরাং এ বিষয়ে আমাদের অনেক সতর্ক থাকা উচিত যেন আমাদের মাধ্যমে এরকম কাজ হয়ে না যায়। তো এ সম্পর্কে কিছু মাসালা মাসাইল আজকে পেশ করার চেষ্টা করব। আমির হাসানুদ্দৌলা বরকাতুহুল্লাহ আলিয়া দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, যিনি তিনি যেই নামাজের আহকাম একটি সুন্দর কিতাব তিনি রচনা করেছেন, তার মধ্যে খুব সুন্দরভাবে এ বিষয়ে কিছু তিনি আহকাম শরীফের মাসালা মাসাইল এই নামাজের সামনে দিয়ে যাবার মাসালা মাসাইল তিনি বর্ণনা করেছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এ বিষয়ে জানিয়ে দেওয়ার জন্য। আসুন আমরা শ্রবণ করি। নামাজের সামনে দিয়ে অতিক্রম করা বা চলাচল করা এ সম্পর্কে মাসালা মাসাইল সম্পর্কে বলা হচ্ছে যে মাঠ ও বড় মসজিদে, মাঠ মাঠ বলতে ছোটখাটো মাঠ না, বিশাল মাঠ, বড় মসজিদ যেগুলো বিশাল বিশাল মসজিদ, ছোটখাটো মসজিদ না, এদিক থেকে এদিকে আপনার এদিকে দাঁড়ালে ওদিকে দেখা যাচ্ছে স্পষ্ট, এরকম না, বিশাল আপনার। তো এরকম মসজিদে নামাজের পা থেকে সিজদার স্থান পর্যন্ত জায়গা দিয়ে গমন করা জায়েজ নয়। সিজদার স্থান দ্বারা কি বলা হচ্ছে? সিজদার স্থান দ্বারা উদ্দেশ্য হচ্ছে দাঁড়ানো অবস্থায়, নামাজি যখন দাঁড়ায় এ দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখলে যত দূর পর্যন্ত দৃষ্টি প্রসারিত হয় সেটাই সিজদার স্থান, তার মাঝখান দিয়ে অতিক্রম করা জায়েজ নেই। আচ্ছা, সিজদার স্থানের দূরত্ব সম্পর্কে বলা হচ্ছে, সিজদার স্থানের দূরত্ব হলো আনুমানিক পা হতে 3 গজ পর্যন্ত, এটা সিজদার স্থানের দূরত্ব বলে ধারণ করা হয়েছে। সুতরাং মাঠে নামাজের পা হতে 3 গজ দূর দিয়ে, এটা যেখানে বিশাল মাঠ হয় তো সেখানে কোন নামাজের আপনার 3 গজ তার পা থেকে 3 গজ সামনে যদি কেউ চলে যায় তখন কি সেটার মধ্যে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর মাসালা বলা হচ্ছে, এটা কারণ শরীয়তের মধ্যে এসেছে যেটা আমি পেশ করেছি। এরপর আরেকটি মাসালা আলমগীর ফতোয়া আলমগীর হাওয়ালা দিয়ে বর্ণনা করেছেন, এখানে ঘর অথবা ছোট মসজিদে, ঘর অথবা ছোট মসজিদে, আপনি ঘরে অথবা যে আমরা শহরের যে মসজিদ গুলো রয়েছে তাই তো ছোট, বড় মসজিদ খুব কমই রয়েছে, তো এই ছোট মসজিদে নামাজের সামনে যদি কোনো সূত্রা, কোনো সূত্রা বলতে কি আড়াল, আমরা হয়তো সূত্রা অনেকে চিনি না, সূত্রা যারা মসজিদে যায় অনেক সময় দেখা যায় যে কিছু নামাজের সামনে রাখার জন্য আপনার তো নামাজি যেন নামাজ পড়লে তখন কেউ যদি সামনে যেতে চায় সেই সুতরা দিয়ে যায়, এভাবে সুতরা রাখা হয়, এগুলোকে সুতরা বলা হয়। তো সুতরা আড়াল অর্থাৎ কোন আড়াল না থাকে তবে পা থেকে কিবলার দিকের দেওয়াল পর্যন্ত জায়গা দিয়ে অতিক্রম করা যায় নেই। সুতরাং আমরা ঘরে যদি কেউ নামাজ পড়ে আমরা কখনো তার সামনে অতিক্রম করব না। আর আমাদের এখানে যে মসজিদ গুলো রয়েছে, আমাদের বাংলাদেশে বড় মসজিদ তেমন নেই, খুব কম, হ্যাঁ আছে কম, ছোট মসজিদ বেশি। তো সেজন্য আমরা কি মসজিদের যখন আমরা নামাজ পড়বো কোন মুসল্লির সামনে দিয়ে আমরা অতিক্রম করব না। আচ্ছা, এরপর বলা হচ্ছে নামাজের সামনে যদি সুতরা অর্থাৎ কোন আড়াল থাকে, সুতরা না থাকলে তো যাওয়া যাবে না, যদি কোনো আড়াল থাকে তবে ওই সুতরার বাহির দিয়ে অতিক্রম করলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিভাবে? মনে করুন সুতরা বলতে আসলে এরকম না যে ওই যেগুলো আমরা মসজিদে দেখি কোনো একটা লাঠি বা প্লাস্টিকের বা কাঠের, এরকম কোনো কথা নাই। মনে করেন এক ব্যক্তি নামাজ পড়ছে, তার সামনের খাতারে আরেক ব্যক্তি সে নামাজ পড়ে বসে আছে বা দাঁড়িয়ে রয়েছে, সে নামাজে নেই, সামনের ব্যক্তি সে নামাজে নেই, ওনার সামনে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই, সুতরা হিসেবে আড়াল হিসেবে হয়ে যাবে, যেতে পারবেন। আচ্ছা, অথবা কোনো ব্যক্তি নামাজ পড়ছে তার সামনে অর্থাৎ সে যেখানে সিজদা দিচ্ছে তার সামনে বরাবর কোনো ফিলার রয়েছে অথবা কোনো এমন কিছু রয়েছে যেটা মনে করেন এক হাত বরাবর হয় আর আপনার আঙ্গুল থেকে মোটা হয়, এরকম যদি হয় তো সেটা সুতরা হিসেবে গণ্য হবে, তখন তার সামনে যাওয়া যাবে। তো বলা হচ্ছে সুতরা সম্পর্কে, সুতরা কমপক্ষে এক হাত উঁচু, কমপক্ষে এক হাত উঁচু অর্থাৎ প্রায় আধা গজ সমপরিমাণ এবং আঙ্গুল বরাবর মোটা হওয়া আবশ্যক। এরপর বলা হচ্ছে ইমামের সুতরা মুক্তাদির জন্য যথেষ্ট। আমরা যখন নামাজ পড়ি তো মাঠে নামাজ পড়ছি মনে করেন, অথবা মসজিদে নামাজ পড়ছেন, তো যে কোনো ব্যক্তি সে এমন কোন প্রয়োজন হয়ে গিয়েছে যে নামাজের সামনে দিয়ে যেতে হবে, তো এখন সে কি প্রত্যেক মুসল্লির সামনে সুতরা দিয়ে যাবে নাকি শুধু ইমাম এই মুসল্লিদের জন্য সুতরা হিসেবে যথেষ্ট হবে? তো বলা হচ্ছে ইমামের সুতরা যখন এভাবে জামাত সহকারে নামাজ পড়া হয় তখন ইমামের যে সুতরা থাকবে সেই সুতরাটা মুক্তাদির জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ইমামের সামনে সুতরা থাকলে যদি কোন মুক্তাদির সামনে দিয়ে কেউ অতিক্রম করে তবে সে গুনাহগার হবে। তো এটা হচ্ছে যখন জামাতের সুরত জামাত করা হবে তখন। আচ্ছা, এরপর বলা হচ্ছে গাছ, মানুষ এবং প্রাণী ইত্যাদিও সুতরা হতে পারে। আপনি কোথাও গেলেন, সেখানে নামাজ পড়ছেন, তো সেখানে কোন একটা গাছকে সুতরা হিসেবে গণ্য করে নিলেন, এভাবে আপনার কোন প্রাণীকে সুতরা হিসেবে বানাতে পারেন, কোন মানুষকেও বানাতে পারেন, তো সুতরা হিসেবে এগুলো গণ্য হবে। তো এগুলো কেউ যদি নামাজ পড়ছে আর তার সামনে যে সেখানে সিজদা দিচ্ছে তার সামনে সুতরা হিসেবে যদি গাছ থাকে, মানুষ থাকে অথবা প্রাণী থাকে, তো তখন সেই সুতরার সামনে দিয়ে যে কোনো ব্যক্তি যেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর বলা হচ্ছে মানুষকে এমন অবস্থায় সুতরা বানানো যাবে যখন তার পিঠ নামাজের দিকে হয়। মনে করুন কেউ নামাজ আদায়কারীর মুখোমুখি হলে তখন কি হবে? মনে করুন আমরা যখন জামাতে নামাজ পড়ি তো কাতারের মধ্যে আমরা কিভাবে দাঁড়াই, আমরা যেখানে কাতার দাঁড়াই আমাদের সামনে যে ব্যক্তি থাকে তার পিঠে তো আমাদের দিকে থাকে, তখন সুতরা যখন হবে তখন এভাবে হবে, অর্থাৎ সামনে যে ব্যক্তি সুতরা হিসেবে থাকবে সে তার পিঠটা ওই নামাজের দিকে থাকবে, তার মুখ নয় তার পিঠ থাকবে, এটা মনে রাখবেন। আচ্ছা, কেউ নামাজ আদায়কারীর মুখোমুখি যদি হয়ে যায় তখন, তো তখন যে নামাজ পড়ছে তার জন্য তো মক্কু হবে না, যে মুখ করেছে, এক ব্যক্তি নামাজ পড়ছে আরেক ব্যক্তি সামনে গিয়ে সে মুখ করে, সে জানে যে সুতরা হিসেবে কেউ দাঁড়ানো অন্য কেউ যেতে পারে, তো সে সুতরা হিসেবে দাঁড়ানোর জন্য গেছে, কিন্তু সে মুখ করে যদি দাঁড়ায় তাহলে এটা তার জন্য মাকরুহ হবে, সে গুনাহগার হবে, সেটা উচিত হবে না। সুতরাং আমরা যারা ইমাম সাহেব রয়েছেন তারা অবশ্যই এটা লক্ষ্য রাখে যে যখন কোন নামাজ এবং আসরের নামাজ বা ফজরের নামাজের পরে কি ইমাম সাহেব ফিরে থাকেন, তো সালাম যখন ফিরে থাকেন তখন পিছনে ফিরে সে যদি কোনো পিছনে ফিরে বসতে চায় অথবা দেখতে চায় তখন কোন ব্যক্তি নামাজ পড়ছে কিনা সেটিকে লক্ষ্য রেখে কিন্তু ইমাম সাহেবটা করে। তো কখনো যদি আমাদের হতে হয় তা আমরা কখনো কোনো নামাজের পিছনে অর্থাৎ আমাদের পিছনে যদি কেউ নামাজ পড়ছে সেই দিকে আমরা কখনো মুখ করে বসবো না, আমরা কি করব যে নামাজ পড়ছে তার দিকে পিঠ দেব, অথবা এক সাইড যখন কোন ইমাম সাহেব হলে তো ইমাম সাহেবের এক পাশ সে দিতে পারে কিন্তু আপনার মুখ করে নামাজের দিকে বসা যাবে না, তো এদিকে আমরা লক্ষ্য রাখব। আচ্ছা আসুন আমরা আরেকটি মাসলা শ্রবণ করি। এক ব্যক্তি নামাজের সামনে দিয়ে অতিক্রম করতে চাইলে যদি দ্বিতীয় ব্যক্তি তাকে আড়াল করে তার চলার নির্দিষ্ট গতি অনুযায়ী তার সাথে সাথে পথ অতিক্রম করে চলে যায় তবে প্রথম ব্যক্তি গুনাহগার হল এবং দ্বিতীয় ব্যক্তির জন্য এই প্রথম ব্যক্তি সুতরা হয়ে গেল। কি বলছে এখানে আসুন এ বিষয়ে একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি। মনে করুন আমরা মসজিদে যখন নামাজ পড়ি এক ব্যক্তি নামাজ পড়ছে, তো সে যখন নামাজ পড়ছে তো ওনার সামনে কোনো ব্যক্তি যাওয়ার জন্য যাচ্ছে, তো কি করলো যে যাওয়ার জন্য চাচ্ছে সে অর্থাৎ এক প্রথম ব্যক্তি মনে করে নামাজ পড়ছে আর তৃতীয় ব্যক্তি সে তার সামনে দিয়ে যাবে নামাজের সামনে দিয়ে যাবে, তো নামাজের সামনে দিয়ে যে যাবে সে যদি গিয়ে সেখানে এমন ভাবে দাঁড়িয়ে যায় তার পিঠটা সে নামাজের দিকে আর সে দাঁড়িয়ে গেছে তাকে অতিক্রম করে নেয় অতিক্রম তাকে অতিক্রম করে নেয় তার সামনে দাঁড়িয়ে গেল, তো এই অবস্থায় আপনার কোন একটা সূত্রা দিল কিছু দিল অথবা অন্য কোনো ব্যক্তি এসে সূত্রা হয়ে গেল সূত্রা হওয়ার পর সে চলে গেল তখন সে গুনাহটা হবে না, কিন্তু যদি এরকম হয় এক ব্যক্তি নামাজ পড়ছে তার সামনে দিয়ে কোনো সূত্রা ব্যতীত এক ব্যক্তি চলে যাচ্ছে এখন যে চলে যাচ্ছে তার অপর পাশে অর্থাৎ মনে করেন যে পাশে নামাজি সে পাশে না যে পাশে নামাজি নেই সে পাশে অন্য একজন ব্যক্তি সেও তার সাথে সাথে হাঁটতেছে, সে যে গতিতে হাঁটতেছে ও গতিতে হাঁটতেছে, তো যে প্রথম ব্যক্তি সে নামাজির সামনে দিয়ে চলে যাচ্ছে আর দ্বিতীয় ব্যক্তি সেও যাচ্ছে, তো নামাজের সামনে যে যাচ্ছে সে তো গুনাহগার হবে কিন্তু আরেক ব্যক্তি যে এর বরাবর যে যাচ্ছে যেহেতু সে নামাজের সামনে দিয়ে পড়ছে না সে যে যাচ্ছে তার বরাবর হচ্ছে আর যে নামাজি তার সামনে যেহেতু প্রথম ব্যক্তি হচ্ছে সেজন্য সে গুনাহগার হবে সে যদি অতিক্রম করে, আর যে ব্যক্তি এই যে অতিক্রম করছে তার বরাবর হয়ে চলে গেল সেজন্য প্রথম ব্যক্তি সুতরা হয়ে যাবে দ্বিতীয় ব্যক্তির জন্য আর প্রথম ব্যক্তি গুনাহগার হবে, কেন গুনাহগার হবে সে অতিক্রম করে গিয়েছে আর দ্বিতীয় ব্যক্তি এখানে গুনাহগার হবে না এই কথাটাই এখানে বলা হয়েছে, তো সেই জন্য আমরা কখনো সূত্রা যদি না থাকে তাহলে কখনো অতিক্রম করব না, আর যদি করতেই হয় তখন আমরা কোনো ব্যক্তিকে আমরা কি বানিয়ে নিব সূত্রা বানিয়ে কোনো ব্যক্তিকে আমরা ইশারা দিব যে আপনি মনে করুন কেউ নামাজ পড়ছে আপনি সেই নামাজের সামনে দিয়ে যাবেন তো আপনি এই নামাজের ওই পাশে যাবেন না, তো সেই পাশে কেউ আপনার থেকে ইশারা দিলেন সে একটু এসে দাঁড়ালো পিঠটা নামাজের দিকে দিয়ে দাঁড়ালো এবং সেই যে সূত্রা হয়ে যাবে সে ব্যক্তির সামনে দিয়ে আপনি এবার চলে গেলেন, তো সেই ব্যক্তি যেদিক থেকে এসেছে সেদিকে চলে গেল তো সেই ব্যক্তি আর অতিক্রম তো হলো না, অর্থাৎ সেই ব্যক্তি এদিকে যেহেতু আসে নাই যেদিক থেকে এসেছে সেদিকে চলে গেছে সেই ব্যক্তির অতিক্রম করা হলো না, সুতরাং সেও গুনাহগার হবে না, সূত্রা হিসেবে সেটা এসে দাঁড়ালো তারপর আপনি চলে গেলেন তার সামনে দিয়ে সূত্রের সামনে দিয়ে এবং সে ব্যক্তি সেখান থেকে চলে গেল, তাহলে সেও গুনাহগার হলো না আপনিও গুনাহগার হলেন না, এভাবে করে আমরা যদি কখনো অনেক প্রয়োজন পড়ে বিশেষ প্রয়োজন পড়ে তখন আমরা যেতে পারি। আচ্ছা আসুন আমরা এটা শ্রবণ করি। জামাআত বিশিষ্ট নামাজে প্রথম কাতারে জামাআত বিশিষ্ট নামাজে প্রথম কাতারে স্থান থাকা সত্ত্বেও কেউ পিছনে নামাজ আরম্ভ করে দিল, তবে নতুন আগমনকারী তার গর্দানের উপর দিয়ে লাফিয়ে যেতে পারবে, কেননা সে নিজে নিজের সম্মান নষ্ট করেছে। এটা কি বলা হচ্ছে? মনে করেন জামাত চলছে, তো কেউ এসে পেছনের কাতার ধারে গেল, অথচ তার সামনে কাতারে কোনো জায়গা রয়েছে, তো তখন যে কোনো ব্যক্তি এসে সে সামনের কাতার যেখানে খালি রয়েছে সে সেখানে চলে যেতে পারবে, সে গুনাহগার হবে না, এটাই বলা হচ্ছে। আচ্ছা, যদি কেউ এমন উঁচু স্থানের উপর নামাজ আদায় করছে যে তার সামনে দিয়ে অতিক্রমকারী অঙ্গ নামাজির সামনে দৃষ্টিগোচর হচ্ছে না, তাহলে অতিক্রমকারী গুনাহগার হবে না। আচ্ছা, এরপর যদি দুই ব্যক্তি নামাজির সামনে অতিক্রম করতে চায়, যেটা আমি পদ্ধতি বলেছি কিছুক্ষণ আগে, সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। তবে তার পদ্ধতি হচ্ছে তাদের মধ্যে একজন নামাজির সামনে পিঠ দিয়ে দাঁড়িয়ে যাবে। যখন এক ব্যক্তি নামাজির সামনে পিঠ দিয়ে দাঁড়িয়ে যাবে, সে সুতরা হয়ে যাবে, তো সুতরা হিসেবে যখন হয়ে যাবে সে যে কোনো ব্যক্তি সেই সুতরার সামনে দিয়ে যেতে পারবে। তো সে যখন সুতরা হিসেবে হয়ে গেল, তো দ্বিতীয় ব্যক্তি বা অন্য যে কোনো ব্যক্তি, যে কোনো পার্সন সেই সুতরার সামনে দিয়ে যেতে পারবে। আচ্ছা, তো মনে করেন দ্বিতীয় ব্যক্তি যে সে পার হয়ে গেল, এখন পার হয়ে এখন যে ব্যক্তি সুতরা রয়েছে সেই ব্যক্তিকে এই পার আসতে হবে, অর্থাৎ সে যেদিক থেকে সে সুতরা হয়েছে সেদিকে না, আপনার অন্যদিকে, যেদিক থেকে সে আসে নাই সুতরা হওয়ার জন্য সেদিকে তাকে যেতে হবে। তো যেহেতু সে যেদিক থেকে এসেছে সেদিক থেকে এসে সুতরা হয়েছে, এখন অন্যদিকে যদি কোনো সুতরা ছাড়া যদি চলে যায়, তাহলে সেটা অতিক্রম হয়ে যাবে, সেটা গুনাহগার হয়ে যাবে, সে অতিক্রম করবে না, সে দাঁড়িয়ে থাকবে। তো অন্য ব্যক্তি, অর্থাৎ যে তার সামনে গিয়ে অতিক্রম করেছে, ওই দ্বিতীয় ব্যক্তি হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, সে কি করবে? সে অন্য কোনো ব্যক্তি তার জন্য সুতরা হয়ে যাবে, সে আমাদের সামনে দাঁড়িয়ে সুতরা হয়ে যাবে। তো সুতরা যখন হয়ে যাবে, এই ব্যক্তিও যে কোনো দিকে চলে যেতে পারবে। তারপর সে যেদিক থেকে এসে সুতরা হলো সেদিকেই চলে যাবে। সুতরা হওয়ার জন্য মনে রাখবেন, আপনি মনে করেন সুতরা হচ্ছেন, তো আপনি যেদিক থেকে এসে সুতরা হবেন সেদিকে আপনাকে চলে যেতে হবে, এবং সুতরা হওয়ার সময় পিঠ দিয়ে সুতরা হবেন, আর যেদিক থেকে আপনি আসবেন সেদিক দিয়েই চলে যাবেন। হ্যাঁ, আপনার যদি সেদিক দিয়ে না অন্যদিকে যেতে হবে, তখন আপনার জন্য অন্য একজন সুতরা প্রয়োজন হবে, অন্য একজন কাউকে আপনি সুতরা বানিয়ে তখন আপনি যে কোনো দিক দিয়ে যেতে পারেন। এরপর বলা হচ্ছে, কেউ নামাজের সামনে দিয়ে অতিক্রম করতে চাইলে নামাজের জন্য এটা অনুমতি রয়েছে যে সে তাকে বাধা দিতে পারবে, সেটা হোক সুবহানাল্লাহ বলে, অথবা তার তিলাওয়াতকে উচ্চ আওয়াজে করার মাধ্যমে, অথবা হাত, মাথা কিংবা চোখ দ্বারা ইশারা করার মাধ্যমে। তবে এর থেকে অতিরিক্ত করার কোন অনুমতি নেই। যেমন মনে করেন অতিরিক্ত বলতে কিরকম, অতিক্রম যে করছে, যে যাচ্ছে, তার কাপড় দিয়ে থান দেওয়া, তাকে হাত দিয়ে মারা, তো এরকম করলে সেটা আমলের তাফসীর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর আমলের তাফসীর যদি হয়ে যায় তখন নামাজ ভঙ্গ হয়ে যাবে, সুতরাং এরকম করা উচিত হবে না। তো তাসবিহ ও ইঙ্গিত প্রদান উভয়টি এটা করা যাবে, তবে যদি প্রয়োজন না হয় বিনা প্রয়োজন এটা করা, এটা মকরুহ রয়েছে। আর ইসলামী বন্ধের সামনে দিয়ে কেউ অতিক্রম করলে তিনি কি করবে? ইসলামী বন্ধ তাসবিহ এর মাধ্যমে বাধা দিতে পারেন। তাসবিহ কাকে বলে? তাসবিহ বলা হয় ডান হাতের আঙ্গুল সমূহ বাম হাতের পিঠের উপর মারা, এই ডান হাতের আঙ্গুলকে বাম হাতের পিঠের উপর মারা, এটা হচ্ছে তাসবিহ। ডান হাতের আঙ্গুলকে বাম হাতের পিঠের উপর মারা। ইসলামী বন্ধা কি তাসবিহ বা ইঙ্গিত প্রদান করবেন না? ইসলামী বন্ধা যদি কখনো কেউ সামনে যায়, তাহলে কি তাদের জন্য নিয়ম হচ্ছে তারা ডান হাতের আঙ্গুলকে বাম হাতের পিঠের উপরে মারবে, অর্থাৎ এটা একটা যখন আওয়াজ হবে একটা তাসবিহ, ঠিক আছে? যদি পুরুষ তাসবিহ করে এবং মহিলা তাসবিহ বলে, নামাজ ভঙ্গ হবে না, এর মধ্যে নামাজ তো হয়ে যাবে, তবে এটা সুন্নতের পরিপন্থী। ইসলামী বন্ধু যদি কখনো তাসবিহ বলে ফেলে, তো নামাজ তো হয়ে যাবে, তবে এরা সুন্নতের নীতি পরিপন্থী হবে, তো সেটা করবো না, আমরা কি করবো? ইসলামী বন্ধুরা তাসবিহ করে কেউ যদি সামনে যায় তাকে ইঙ্গিত দেবে। আচ্ছা, তাওয়াফকারীর জন্য তাওয়াফ করার সময় নামাজের সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ রয়েছে। তো প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আজকে আমরা শুনলাম যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল আমরা শ্রবণ করলাম। তো আসুন আজকে আমরা যেভাবে প্রত্যেক অনুষ্ঠানে অর্থাৎ আমাদের এই আসুন কিছু শিখি এর মধ্যে কিছু না কিছু আরবি শেখানোর, অর্থাৎ যেগুলো আমরা আমাদের মধ্যে পড়তে হয় এরকম কিছু শেখানোর চেষ্টা করি। তো আজকে কি শিখাব? আজকে ইচ্ছা করেছি যে আপনাদেরকে আমরা জানাজান আমাদের মধ্যে যেই দোয়াগুলো করতে হয় এগুলো শেখানোর জন্য আমি ইচ্ছা করেছি। তো আশা করে আপনারা অনেকে হয়তো জানেন জানাজান আমাদের যে দোয়াগুলো করতে হয়, আর অনেকে হয়তো জানেন না, কিন্তু আমাদের আসলে উচিত এগুলো জেনে রাখা, এগুলো মুখস্থ রাখা। কারণ কি, এগুলো যদি আমরা সঠিকভাবে না জানি, সঠিকভাবে না শিখি, তাহলে আমরা নামাজের মতো পড়ব কেন? আর অনেকে হয়তো যারা জানে, যদি সঠিকভাবে জানে তাহলে মারহাবা, আর যদি সেটার মধ্যে ভুল থাকে তাহলে সঠিক করে নেওয়া উচিত। কারণ সঠিক না হলে অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর অর্থ যদি চেঞ্জ হয়ে যায়, আপনি কষ্ট করে পড়লেন আর অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার নামাজটাই বরবাদ হয়ে গেল, তো তখন কি হবে? তো সুতরাং আসুন প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আমরা আজকে যে দোয়াগুলো রয়েছে সে দোয়াগুলো প্র্যাকটিস করানোর চেষ্টা করব। তো জানাজার মধ্যে আমরা যে দোয়াগুলো পড়ি কি কি পড়ি, একটা দোয়া তো মনে করেন যে যারা বালিক, অর্থাৎ যার জানাজা আমরা করব, সেই বৃদ্ধ ব্যক্তি, প্রাপ্তবয়স্ক পুরুষ হোক অথবা মহিলা হোক, সবার জন্য যে দোয়াটা পড়তে হয় সে দোয়াটা কি? সে দোয়াটা হচ্ছে নামাজের মধ্যে যে দোয়াটা আমরা পড়ি। আবার অনেকে যে দোয়াটা যারা জানা থাকে না, তো তারা কি করবে, তারা সেই দোয়ার নিয়তে সূরা ফাতিহা পাঠ করবে। তো সূরা ফাতিহা তো আপনারা অনেকবার প্র্যাকটিস করেছি, এটা দোয়ার নিয়তে যখন পড়ো সেটা আলাদা বিষয়, কিন্তু যে দোয়াটা পড়তে হয় সে দোয়াটা কি আমরা আসুন সেটা প্র্যাকটিস করবো। اللهم اغفر لحينا اللهم اغفر لحينا وميتنا وميتنا وشاهدنا وشاهدنا وغائبنا وغائبنا আমি একটাকে দুইবার করে করে বলছি যেন আপনারা প্র্যাকটিস করতে পারে। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وصغيرنا وكبيرنا وكبيرنا وذكرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ومن توفيته منا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, বলবো এটা যেটা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করেছি, দেখুন ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করেন। কারণ এগুলো হচ্ছে আরবি শব্দ, এগুলো কোনো আমাদের বাংলা নয় যে আমি যেরকম বললে এটা সঠিক হয়ে যাবে। তো এখানে যেগুলা আইন রয়েছে, কফ রয়েছে, ওয়াইন রয়েছে, যে হরুফগুলো রয়েছে, এগুলো সঠিকভাবে উচ্চারণের জন্য চেষ্টা করা আমাদের উচিত, যেন আমাদের নামাজের মধ্যে এই আরবির অক্ষরে ভুলের কারণে অর্থ যেন চেঞ্জ হয়ে না যায়। আচ্ছা আসুন, নাবালিক ছেলে যদি জানাজা পড়ি, কোনো নাবালিক ছেলে জানাজা পড়লেন, তখন তো যারা প্রাপ্তবয়স্ক ছেলে তার জন্য যা যা করলে, তো সেই দোয়াটা কিরকম করতে হয়? তখন দোয়া করতে হয়,
আল্লাহুম্মা জাআলহু লানা ফরাতা ওয়াজআলহু লানা আজরা وَزُهْرًا وَجَعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا।
এটা আমি ভেঙে ভেঙে বলেছি, যদি আপনি মিলিয়ে মিলিয়ে বলেন তখন কিরকম হবে?
اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًا وَاجْعَلْهُ لَنَا أَجْرًا وَاجْعَلْهُ لَنَا أَجْرًا وَزُهْرًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا।
এটা হচ্ছে যখন কোন নাবালিক অপ্রাপ্ত বয়স্ক জানাজা করব, তখন তার জানাজায় যে দোয়া করতে হয় সেই দোয়াটা হচ্ছে এইটা। আচ্ছা আসুন, এরপর নাবালিক অপ্রাপ্ত বয়স্ক যদি কোনো মেয়ে এর জানাজা করে তখন তখন দোয়া হবে,
আল্লাহুম্মা জাআলহা।
দেখুন ওখানে হু পড়ছি, অপ্রাপ্ত বয়স্ক ছেলে, এখানে দোয়া হবে হু, আর এটা তো হবে হা, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ক্ষেত্রে হা হবে।
اللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطًا وَاجْعَلْهَا لَنَا أَجْرًا وَاجْعَلْهَا لَنَا أَجْرًا وَزُكْرًا وَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَمُشَفَّعَةً।
প্রিয় মাতে চেন দর্শক বৃন্দ, আসলে প্র্যাকটিস করতে যদি বারবার বলি আসলে অনেক সময় দরকার রয়েছে। আমি বলবো আমি তো একবার বা দুইবার আপনাদেরকে ভুলে দিয়েছি, আপনি এটা বারবার প্র্যাকটিস করতে পারেন। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শুদ্ধ হবে, আর যত শুদ্ধ হবে তত আমাদের নামাজও আমরা শুদ্ধ করে আদায় করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম ভাবে আমল করার তৌফিক দান করুন। তো প্রিয় মা দেখছেন দর্শক বৃন্দ, তো এতক্ষণ তো আমরা দোয়া প্র্যাকটিস করলাম, তো আসুন রমজানের মাসালা মাসের যেহেতু আমরা শ্রবণ করে থাকি, তো আজকে রমজানের মধ্যে যে আমরা তারাবি পড়ে থাকি সেই তারাবি সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেও তারাবি আদায় করেছেন এবং তারাবি আদায় করাকে খুব পছন্দ করতেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ইমান ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমজানে কিয়াম করে তার পূর্বের গুনাহ অর্থাৎ সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই আশঙ্কায় এটা বর্জন করতেন যে উম্মতের উপর যেন তারাবি ফরজ করে দেয়া না হয়। বুখারী শরীফে বর্ণিত রয়েছে যে আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে খিলাফত এর সময় রমজানুল মুবারক মাসে এক রাতে মসজিদে দেখলেন যেন লোকেরা বিভিন্ন উপায়ে, অর্থাৎ লোকেরা কেউ ভিন্ন ভিন্ন ভাবে, কেউ জামাতে, কেউ একলা একলা এভাবে বিভিন্ন উপায়ে তারাবি নামাজ আদায় করছে, কেউ একাকি আবার কেউ জামাতে এভাবে আদায় করছে। তো এটা দেখে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এটাই ভালো মনে করেছি যে এদের সবাইকে এক ইমামের সাথে একত্রিত করে দিই। সুতরাং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাইয়েদুনা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলাকে সবার ইমাম বানিয়ে দিলেন। অতঃপর যখন দ্বিতীয় রাতে তাশহিদ নিয়ে আসলেন এবং দেখলেন যে লোকেরা জামাত সহকারে তারাবি আদায় করছে, তখন তিনি অত্যন্ত খুশি হলেন এবং তিনি বললেন নিআমাল বিদআতু হাযিহি, অর্থাৎ এটা হচ্ছে উত্তম বিদআত। দেখুন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান এরা আল্লাহর রাসূল থেকে শরীয়ত শিখেছেন, আল্লাহর রাসূল থেকে এরা যেটা শিখেছেন সেটা আমল করেছেন। তো বিদআত, উত্তম বিদআত চালু করা এটা অবশ্যই শরীয়তের মধ্যে অনুমতি রয়েছে, সেজন্য আল্লাহ রাসূল থেকে শিক্ষা পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তম বিদআত এটাকে চালু করেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে তারাবির নামাজ জামাআত সহকারে হওয়া শুরু করেছে। তো তারাবির নামাজ জামাআত সহকারে এটা উত্তম একটি আমল রমজানের মধ্যে এটা যখন সম্ভব হয়। যে আমরা তো দেখুন রমজানের মধ্যে আমরা যে ইবাদত করি সে ইবাদত যেমনকি রমজানের রোজা রাখি, বিভিন্ন তসবি করি, প্রত্যেকটি ইবাদত অবশ্যই রমজানের মধ্যে করলে এটা অনেক গুণ বেশি স্বভাব রয়েছে। তো রমজানের মধ্যে যে নামাজ একটি নামাজের এটাকে রাখাতের স্বভাব এগুলা ফরজ আপনার নকলকে ফরজের কোন স্বভাব দেওয়া হয় না। তো সেজন্য আমরা রমজানের মধ্যে বেশি করে ইবাদত করবো, রমজানের মধ্যে তারাবির নামাজ আমরা অবশ্যই অবশ্যই আমরা আদায় করব। হ্যাঁ, তবে যদি সরকারি নির্দেশনা এটা ফাইনাল হয় যে আপনার তারাবির নামাজ করে করতে, তো সেখানের মধ্যে আমরা পরিস্থিতির কারণে যদি করে করতেই হয় তো তখন সেখানের মধ্যে আমরা জামাত সহকারে আদায় করতে পারি। কোন একজন হাফিজকে আমরা নির্ধারণ করতে পারি, অথবা ঘরের মধ্যে যদি আমরা স্বপ্নে তারাবিও করতে না পারি, ঘরের মধ্যে যদি করতেই হয় তো তখন যারা রয়েছে ঘরের সদস্য এরা সবাই মিলে যে উত্তম ভাবে এর আদ সুরা আদায় করতে পারে সঠিকভাবে, তো তার মাধ্যমে আমরা সুরা তারাবি আমরা আদায় করতে পারি। তো এই জামাতের স্বভাব তখন আমরা অবশ্যই আশা করি আল্লাহ তাআলার দয়ে আশা করি আমরা পাবো। তো প্রিয় মতে দর্শক বৃন্দ, তো তারাবি সম্পর্কে কিছু কথা এবং কিছু মাদানি ফুল ইনশাল্লাহ পেশ করার চেষ্টা করব। দেখুন আমির আহলুসুন্নাহ দামত বারাকাতুহুল আলিয়া আপনার যে রমজান সম্পর্কে, রমজানের মাসাইল সম্পর্কে একটি কিতাব রেখেছেন, ফাইজানে রমজান, রমজানের ফজিলত মানে এর মধ্যে যেটা রয়েছে ফাইজানে রমজান। তো এর মধ্যে ফাইজানে তারাবিহ একটি অধ্যায় রয়েছে। এই ফাইজানে তারাবির মধ্যে তিনি তারাবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাদানি ফুল বর্ণনা করেছেন, সেগুলা পেশ করার আমি চেষ্টা করছি। আসুন তাহলে অনেক গুরুত্বপূর্ণ মাসালা আমরা শ্রবণ করি। বলা হচ্ছে তারাবিহ প্রত্যেক জ্ঞান সম্পন্ন ও প্রাপ্তবয়স্ক ইসলামী ভাই এবং ইসলামী বোনের জন্য সুন্নত মুআক্কাদ, এটা বর্জন করা এটা জায়েজ নেই। সুতরাং আমাদের প্রত্যেকের এই তারাবি আমাদের আদায় করা কর্তব্য, আমাদের উপর এটা আবশ্যক যেহেতু এটা সুন্নত মুআক্কাদ রয়েছে। তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওনার খিলাফত কালে 20 রাকাতই জামাআত সহকারে তারাবি পড়া হতো। তারাবি জামাআত সুন্নত মুআক্কাদ আলাল কিফায়া, যদি মসজিদের সবাই বর্জন করে তবে সবাই তিরস্কারযোগ্য কাজ করলো, অর্থাৎ মন্দ কাজ করলো, এবং যদি কয়েকজন লোক জামাআত সহকারে পড়ে নিল তবে একাকী আদায়কারী জামাআতের ফজিলত থেকে বঞ্চিত হলো। তো এরপর বলা হচ্ছে তারাবির সময় হলো ইশার ফরজ নামাজ পড়ার পর থেকে সুবহ সাদিক পর্যন্ত। ইশার ফরজ আদায় করার পূর্বে যদি পড়ে নেই তবে হবে না। বিতরের পরও তারাবি পড়া যায়, বিতরের পর তখন তারাবি পড়া যায়। যেমন অনেক সময় 29 তারিখ আপনার মনে করেন 29 তারিখ অনেক সময় কি হয় চাঁদ দেখা গেছে বা চাঁদ দেখা যায়নি, এরকম একটা সমস্যার মধ্যে পড়ে যায়। তো এই চাঁদ দেখা করার সাক্ষী এটা যদি পেতে দেরি হয় তো তখন বিকেলের নামাজের পরও তারাবি পড়ে নিতে হবে। অর্থাৎ যদি কি দেখা না যায়, প্রথমে বলছে এটা দেখা যাওয়ার সম্ভাবনা, পরবর্তীতে এটা দেখাই যাচ্ছে না, তো বিতর পরে নিয়েছে, তখন কি বিতরের পর হলে সেই তারাবি পড়ে দিতে হবে। মুস্তাহাব হচ্ছে যে তারাবিতে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করা, যদি অর্ধরাতের পরেও পরে তবুও মাকরু হবে না, কিন্তু ইশার ফরজ এত দেরি করা যাবে না। তারাবি যদি ছুটে যায় তবে এর কাজা নেই। উত্তম হচ্ছে তারাবি 20 রাকাত নামাজ 2 রাকাত করে 10 সালাম সহকারে সম্পন্ন করা, যেটা যেভাবে আমরা করে থাকি, এক সালামে 2 রাকাত করে এবার করে আপনার 10 সালামে 20 রাকাত, এটা উত্তম। তারাবির 20 রাকাত নামাজ এক সালাম সহকারে আদায় করা যাবে, কিন্তু কিভাবে করা উচিত নির্ভর করে মাকরুহ তানবিহ, প্রতি 2 রাকাত পর কাদা করা বসা ফরজ, আর প্রত্যেক কাজাই আত্তাহিয়াত এরপর দরুদ শরীফ পড়বে এবং আর বেজুর রাকাতে অর্থাৎ প্রথম তৃতীয় পঞ্চম ইত্যাদিতে সানা পড়বে ও ইমাম তাহাফুজ ও তাসমিয়াও পড়বে। এটা যদিও বা ঠিক আছে, অনুমতি রয়েছে, কিন্তু এটা আমাদের অনেকের ডিস্টার্ব লাগবে। তো আমাদের যেটা উত্তম সেটা কি, আমরা যেন আদায় করি দুই রাকাত করে এক সালামে, এভাবে আমরা আদায় করব। যখন দুই রাকাত করে পড়বে তখন প্রতি দুই রাকাতের জন্য পৃথক পৃথক নিয়ত করবে, এবং যদি ২০ রাকাতে একসাথে নিয়ত করে নেই তবেও যাই। বিনা কারণে তারাবিহ বসে পড়া মাকরুহ, বরং কিছু কিছু ফুকাহা কেরাম রাহিমাহুল্লাহ তাআলা এর মতে তো এর এবার যদি বিনা কারণে কেউ তারাবি নামাজ বসে পড়ে তার নামাজই হবে না। তারাবি মসজিদে জামাত সহকারে আদায় করা উত্তম। যদি জামাত সহকারে ঘরে ঘরে পড়ে নেই, যদি জামাত সহকারে ঘরে ঘরে পড়ে নেই, তবে জামাত বর্জনের গুনাহ হবে না, কিন্তু সেই সওয়াব পাওয়া যাবে না যেটা মসজিদে পড়লে পেতে। ইশার ফরজ মসজিদে জামাত সহকারে আদায় করে অতপর ঘর অথবা হল রুম ইত্যাদি তারাবি এটা আদায় করা যাবে। যদি শরীয়ত কারণ ব্যতীত করে বা হল রুমে ইশারের ফরজে জামাত আদায় করে তবে ওয়াজিব বর্জন করার গুনাহগার হবে। এরপর বলা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ইমামের পিছনে শুধু অপ্রাপ্ত বয়স্ক তারাবি পড়তে পারবে, প্রাপ্ত বয়স্কের তারাবি বরং যে কোনো নামাজ এমনকি নফল অপ্রাপ্ত বয়স্কের পিছনে আদায় হবে। তারাবিতে সম্পূর্ণ কোরআন শরীফ পড়া ও শোনা সুন্নত মুআক্কাদা আলাল কিফায়। সুতরাং কয়েকজন লোক মিলে তারাবিতে কোরআন খতমের ব্যবস্থা করে নিল, তবে অবশিষ্ট এলাকাবাসীর জন্য তা যথেষ্ট হয়ে যাবে। ফতোয়া রাজবিয়ার মধ্যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহি রাহমাতুল মান্নান তিনি দশম খণ্ডে ৩৩৪ খ্রিস্টাব্দে বর্ণনা করেছেন তারাবিতে কোরআনে করিম খতম করা না ফরজ না সুন্নতের আইন। আর ৩৩৫ খ্রিস্টায় রয়েছে তারাবিতে কোরআনের খতম করার সুন্নতে কিফায়া। তো এটা করতে পারলে উত্তম, যদি কোনো কারণে করতে না পারা হয় তাহলে তখন সূরা তারাবি আপনি পড়ে নিতে পারেন। যদি শর্ত অনুযায়ী হাফিজ পাওয়া না যায় কিংবা অন্য কোনো কারণে খতম করা সম্ভব না হয় তবে তারাবিতে যে কোনো সূরা আপনি পড়ে নিতে পারেন। যদি চান যে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, সূরা ফিল মানে আলাম তারা, এদিকে সূরা নাস পর্যন্ত দুবার পড়ে নিন, এভাবে ২০ রাকাত স্মরণ রাখা সহজ হয়ে যাবে। একবার বিসমিল্লাহ রহমান রহিম উচ্চস্বরে পড়া সুন্নাত এবং প্রত্যেক সূরা শুরুতে নিম্নস্বরে পড়া মুস্তাহাব। অর্থাৎ এটা যখন আপনি পুরো আপনি কোরআন পড়বেন তখন যেভাবে হাফিজ সাহেবরা সূরা ইখলাসের পড়বে একবার বিসমিল্লাহ রহমান রহিম এটা উচ্চস্বরে পড়ে, এটা একবার বিসমিল্লাহ রহমান রহিম উচ্চস্বরে পড়ে এটা সুন্নাত রয়েছে। পরবর্তী যুগে ফকিরা খতমে তারাবিতে আপনার ৩বার কুল হুয়াল্লাহ শরীফ পড়া মুস্তাহাব বলেছেন। তাছাড়া উত্তম হচ্ছে খতমে কোরআন শেষ করার দিন সর্বশেষ রাকাতে আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত পড়া, এটা উত্তম। যদি কোনো কারণে তারাবির নামাজ ভঙ্গ হয়ে যায় তবে যেই পরিমাণ কোরআন মজিদ ওই রাকাত গুলোতে পড়েছিল তা পুনরায় পড়বে যেন খতম অসম্পূর্ণ থেকে না যায়। ইমাম ভুলবশত কোনো আয়াত কিংবা সূরা বাদ দিয়ে অগ্রসর হয়ে যায় তখন মুস্তাহাব হচ্ছে তা প্রথমে পড়ে নেবে অথবা সামনে অগ্রসর হবে। পৃথক পৃথক মসজিদে তারাবি পড়তে পারবে যদি খতমে কোরআনের ক্ষতি না হয়। যেমন ৩টি মসজিদ এমন যেগুলোতে প্রতিদিন মনে করেন এক পারা করে পড়া হয় অথবা দেড় পারা করে পড়া হয় অথবা আপনার ২ পারা করে পড়া হয়, অর্থাৎ সেম প্রত্যেক জায়গায় সেম পড়া হয়, এরকম যদি পড়া হয় তবে আপনি ৩টা মসজিদে আপনি যদি একদিন এখানে তারাবি একদিন ওখানে তারাবি পড়েন এবং প্রত্যেক জায়গায় যদি সেম সিলেবাস করা হয় তখন আপনার খতমে তারাবিতে কোনো বেশকম হবে না। দুরাকাতের পর বসতে ভুলে গেল তবে যতক্ষণ পর্যন্ত তৃতীয় রাকাতের সিজদা করেনি বসে যাবে এবং শেষে সিজদায়ে সাহু আদায় করবে। আর যদি তৃতীয় রাকাতের সিজদা করে নেই তবে ৪ রাকাত পূর্ণ করে নেবে কিন্তু তা দুরাকাত হিসেবে গণ্য হবে। অবশ্য যদি দুরাকাতে কাদা করত তবে ৪ রাকাত বলে গণ্য হতো। আচ্ছা আসুন, ৩ রাকাত পরে সালাম ফেরালো, যদি দ্বিতীয় রাকাতে বসেনি তবে হবে না, এর পরিবর্তে দুরাকাত আবার পড়তে হবে। কখন? যদি ৩ রাকাত পরে সালাম ফেরাই, আর সে অবস্থায় যদি দ্বিতীয় রাকাতে না বসে তাকে সেই ২ রাকাত আবার আদায় করতে হবে। সালাম ফেরানোর পর কেউ বলছে দু রাকাত হয়েছে, আবার কেউ বলছে যে তিন রাকাত হয়েছে, এমত অবস্থায় কি করবে? এমত অবস্থায় ইমামের যেটা স্মরণ করবে সেটাই গ্রহণযোগ্য হবে। যদি ইমামও সিদ্ধান্তহীনতায় ভোগেন যে আমিও তো বুঝতে পারতেছি না, মনে করেন ইমাম যদি বলে আমি তো বুঝতে পারতেছি না কয় রাকাত করেছি, তবে কি করবে? ইমাম মুক্তাদি তাদের মধ্যে যার কথা নির্ভরযোগ্য লাগে সেই নির্ভরযোগ্য ব্যক্তির কথাকে মেনে নিবে। কিন্তু সে যদি দুই রাকাত বলে দুই রাকাত, সে যদি তিন রাকাত বলে তিন রাকাত, সে যত রাকাত বলে সেটা মেনে নিবে। যদি মুসল্লিদের সন্দেহ হয় যে বিশ রাকাত হলো নাকি আঠারো রাকাত, তবে দু রাকাত পৃথক পৃথক ভাবে পড়ে নিবে। উত্তম হচ্ছে প্রত্যেক রাকাতে কিরাত সমান হওয়া, যদি এমন না হয় তবুও ক্ষতি নেই। অনুরূপ ভাবে প্রতি দু রাকাতে প্রথম ও দ্বিতীয় রাকাতের কিরাত সমান হবে, দ্বিতীয় রাকাতের কিরাত প্রথম রাকাত অপেক্ষা বেশি না হওয়া ছাড়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
জ্ঞানী আলো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।